ಶ ಜ್ಞಾನಾಂಜನಶಲಾಕಯ ಚಕ್ಷುರುನ್ಮೀಲಿತಂ ಯೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀಗುರವೇ ನಮಃ. ಶ್ರೀಚೈತನ್ಯಮನೋಭಾವಿಷ್ಟಂ ಸ್ಥಾಪಿತಂ ಯೇನ ಭೂತಲೆ ಸ್ವಯಂ ರೂಪಕದಾಮಯಂ ದದತಿ ಸಪದಂತಿಕಂ. ವಂದೇಹಂ ಶ್ರೀಗುರು ಶ್ರೀಯುತಪದಕಮಲಂ ಶ್ರೀಗುರುಂ ವೈಷ್ಣವಂಶ್ಚ ಶ್ರೀರೂಪಂ ಸಗ್ರಜತಂ ಸಹಗನಾ ರಘುನಾಥನ್ವಿತಂ ತಂ ಸಜೀವಂ ದ್ವೈತಂ ಸವದೃತಂ ಪರಿಜನಾಶಯಿತಂ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ದೇವಂ ಶ್ರೀರಾಧಾ ಕೃಷ್ಣ ಪದಾಂ ಸಹಗನಾ ಲಲಿತಾ ಶ್ರೀವಿಶಾಖನ್ವಿತಂಶ್ಚ. ನಮಃ ವಿಷ್ಣುಪಾದಾಯ ಕೃಷ್ಣಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೇ ಭಕ್ತಿವೇದಾಂತ ಸ್ವಾಮಿನಿತಿ ನಾಮಿನಿ. ನಮಸ್ತೆ ಸರಸ್ವತಿ ದೇವೇ ಗೌರವಾಣಿ ಪ್ರಚಾರಿಣೆ ನಿರ್ವಿಶೇಷ ಶೂನ್ಯವಾದಿ ಪಶ್ಚತ್ವದೇಶ ತಾರಿಣಿ. ವಂಚಾಕಲ್ಪತರುವಶ್ಚ ಕೃಪಾಸಿಂಧುಪಾಯೇವ ಚ ಪತಿತಾನಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ. ನಮೋ ಮಹಾವದನ್ಯಾಯ ಕೃಷ್ಣಪ್ರೇಮಾಪದಾಯ ಕೃಷ್ಣಾಯ ಕೃಷ್ಣಚೈತನ್ಯ ನಮ್ನಿ ಗೌರಾತಿಶ್ರೇ ನಮಃ. ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣಾ ಸಿಂಧು ಲೀಲಾಬಂಧು ಜಗತ್ಪತೆ ಗೋಪೇಶ ಗೋಪಿಕಾಂತ ರಾಧಾಕಾಂತೈ ನಮಸ್ತುತೆ. ತಪ್ತ ಕಾಂಚನ ಗೌರಾಂಗೀ ರಾಧೇ ಬೃಂದಾವನೇಶ್ವರೀ ವೃಷಭಾನುಸುತೆ ದೇವೀ ಪ್ರಣಮಾಮಿ ಹರಿಭ್ಯೇ. ನೀಲಾಚಲ ನಿಲಾಶಾಯ ನಿತ್ಯಾಯ ಪರಮಾತ್ಮನೆ ಬಲಭದ್ರ ಸುಭದ್ರಾಭ್ಯಾಂ ಜಗನ್ನಥಾಯ ತೇ ನಮಃ. ಜಯ ಶ್ರೀಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀ ಅದ್ವೈತ ಗದಾಧರ ಶ್ರೀವಾಸವಿ ಗೌರವಭಕ್ತ ವೃಂದ. ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ. ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ. ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ. ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ. ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ. ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ.
ನಮೋ ವಿಷ್ಣುಪಾದಾಯ ಕೃಷ್ಣಪೃಷ್ಠಾಯ ವಿಜ್ಞೇ ಶ್ರೀಮತಿ ಜಯಪ್ರಕಾಶಾಮಿ ನಾಮಚಾರ್ಯಪಾದಾನಿ
ಹರೇ ಕೃಷ್ಣ. ತಾಸ್ಕೆ ಪರಮೇಶ್ವರ ಭಗವಾನ್ ಶ್ರೀಕೃಷ್ಣರ ಆವಿರ್ಭಾವ ತಿಥಿ ಮಹೋತ್ಸವ ಜನ್ಮಾಷ್ಟಮಿ তো আমরা সকলে এখানে সমবেত হয়েছি ভগবানের অপরাকৃত লীলাকথা শ্রবণ করার জন্য। তো আপনাদের সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে সাধুবাদ জানাই, স্বাগতম জানাই। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই শুভ তিথিতে, শুভ সন্ধ্যায় সকলে এখানে একত্রিত হয়ে ভগবানের অপরাকৃত লীলাকথা শ্রবণ কীর্তনের সুযোগ লাভ করেছি। অনেকে হয়তো কষ্ট করে দাঁড়িয়ে আছেন, যদি সুযোগ থাকে বসার আপনারা বসতে পারেন, তাহলে আপনারা ভালোভাবে শ্রবণ করতে পারবেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন অত্যন্ত কৃপালু, অত্যন্ত দয়ালু, সকল জীবের প্রতি তার যে করুণা সেটা হলো অপরিসীম। তো যদিও ভগবানের এই জগতে আবির্ভাব বা আসার তার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের সকলকে কৃপা করার জন্যই, আমাদের সকলকে উদ্ধার করার জন্যই এবং তার প্রিয় ভক্তদের আনন্দ প্রদান করার জন্যই ভগবান এই জগতে আবির্ভূত হন। ভগবদ গীতায় কৃষ্ণ সেটা স্পষ্টভাবে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাপমানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যোগে যোগে। তো ভগবান এই জগতে আবির্ভূত হয়ে তিনি সমস্ত অসুরদের বিনাশ করেন, ধর্ম সংস্থাপন করেন এবং তার ভক্তদের তিনি উদ্ধার করেন, আনন্দ প্রদান করেন। তো আমরা দেখতে পাই ভগবান যখন এই জগতে আবির্ভূত হন তখন তিনি এই জগতের নিয়মকে লঙ্ঘন করেন না। এই যে জড়জগৎ, এই জড়জগতের একটা নিয়ম রয়েছে, এই জগতে আমরা কেউ ধপাস করে পড়ে সৃষ্টি হয়ে যায় না। হ্যাঁ, আকস্মিকভাবে এই জগতে কিছু হয়ে যায় না, সমস্ত কিছুর পেছনে কিছু কারণ থাকে বা কিছু মাধ্যম থাকে। যেগুলো সন্তান জন্ম লাভ করে তার বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে, এরকম নয় বাবা নেই মা নেই একটা সন্তান আপনা আপনি হয়ে যাবে। এই জগতে কোনো কিছু আপনা আপনি হয় না, সমস্ত কিছুর পেছনে কিছু কারণ থাকে। সেজন্য ব্রহ্মাজি বলেছেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তার মানে হলো সমস্ত কিছুর পেছনে একটা কারণ আছে, সেটা পিতামহ ব্রহ্মা যিনি এই জগতের প্রথম সৃষ্ট জীব, তিনি তার ব্রহ্মসংহিতায় প্রথমেই ব্যাখ্যা করেছেন। যদিও আমরা অনেকে সেটা স্বীকার করতে আমাদের অসুবিধা হয় বা আমরা স্বীকার করতে চাই না ভগবানকে, তো কৃষ্ণ যখন এই জগতে আসেন তখন তিনিও এই জগতের যে স্বাভাবিক নিয়ম সে নিয়মটাকে তিনি কী করেন না, লঙ্ঘন করেন। শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন অজ, অজ নিত্য শাশ্বত বলা হয়েছে। অজ মিন্স যার কোনো জন্ম নেই, তিনি জন্মগ্রহণ করেন না, তাকে বলা হচ্ছে অজ। কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখতে পাচ্ছি। কী ব্যতিক্রম? না, ভগবান কৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছেন কাকে আশ্রয় করে? দেবকী বসুদেব কাজটা করে আবির্ভূত হয়েছে। কিন্তু শাস্ত্রে বলা আছে যে ভগবান হলেন অজব, তার কোনো জন্ম নেই। তো অ্যাকচুয়ালি ভগবান অজব, তার কোনো জন্ম নেই। তো কীরকম জন্ম নেই? আমাদের মতো জন্ম নেই। আমাদের যে জন্ম আর ভগবানের যে জন্ম সেটা একই রকম নয়। একটা জেলখানায় একজন আসামি যান আর একজন রাষ্ট্রপতি যান, একই রকম ব্যাপার নয়। হ্যাঁ, আমরা বলতে পারি না রাষ্ট্রপতির জন্য জেলখানা হয়, কিন্তু রাষ্ট্রপতিও জেলখানায় যান, যেতে পারেন, আবার একজন আসামিও জেলখানায় যান। কিন্তু পার্থক্যটা কোথায়? একজন আসামি জেলখানায় যান বাধ্য হয়ে। সে যখন কোনো গভর্নমেন্টের নিয়মকে লঙ্ঘন করেন, তখন গভর্নমেন্টের লোক তাকে জোরপূর্বক ধরে তাকে জেলখানায় প্রেরণ করে। তার হয়তো ইচ্ছা নেই যাওয়ার, কিন্তু সে বাধ্য, শাস্তি তাকে পেতে হবে যেহেতু সে অপরাধ করেছে। কিন্তু রাষ্ট্রপতি তিনি যখন জেলে যান, তিনি হয়তো দেখতে যান জেলখানার পরিস্থিতি কেমন, সেখানে ঠিকভাবে যারা আছে তারা ঠিকভাবে আছে কি না, বা জেলখানার সংশোধনাগার সেখানে ওরা ঠিকভাবে সংশোধিত হচ্ছে কি না, তিনি সেটা দেখতে যেতে পারেন। তার জন্য কোনো সময়, তার জন্য কোনো কাল, তার জন্য কোনো পারমিশন, সে কোনো কিছুর ব্যাপার হয় না। বরং তিনি যখন যাবেন তখন সবাই তাকে হ্যাঁ সুযোগ করে দেবেন, ইয়েস ইয়েস ওয়েলকাম করবেন। কিন্তু একজন আসামির ক্ষেত্রে তার ব্যতিক্রম, তিনি সেখান থেকে ইচ্ছে করে যেতেও পারবেন না, আবার তিনি ইচ্ছে করলে সেখান থেকে যখন তখন কি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু ভগবানের ক্ষেত্রে একই রকমভাবে এই জগৎটাকে বলা হচ্ছে একটা জেলখানা। তো ভগবান যখন এই জগতে আসেন তখন তিনি এরকম আমাদের মতো কোনো কর্মের ফেরে অর্থাৎ কর্মের দ্বারা বাধ্য হয়ে এই জগতে জন্মগ্রহণ করেন না। আমরা যেরকম আমাদের কিছু হ্যাঁ পাপকর্মের জন্য এই জগতে আমাদের বারবার জন্ম হয় এবং বিভিন্ন জনিত জন্ম হয়, কখনো মানুষ, কখনো অন্যান্য 84 লক্ষ প্রজাতির কুকুর, বিড়াল, শৃগাল, যে কোনো প্রজাতিতে আমাদের জন্ম হয়, এবং সেই জন্মটা আমরা হ্যাঁ ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারি না। বা আমরা যদি বলি যে আমি কুকুর জন্ম লাভ করবো না, হবে না। হ্যাঁ, আমার কর্ম অনুযায়ী যেটা আমার যেই বডি আমার জন্য নির্ধারিত হবে আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, সেই জগতে আমাকে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু ভগবান যখন এই জগতে জন্মগ্রহণ করেন তখন ঠিক এরকমভাবে তিনি বাধ্য হয়ে জন্মগ্রহণ করেন না, তার কোনো কর্মের দ্বারা তিনি আবদ্ধ হয়ে জন্মগ্রহণ করেন না। তিনি স্বরাট পুরুষ, তিনি তার স্বইচ্ছায় এই জগতে আবির্ভূত হন এবং তিনি তার স্বইচ্ছায় এই জগৎ থেকে অপ্রকট হন। তো কেন তিনি এই জগতে আসেন? যেরকম রাষ্ট্রপতি জেলখানায় যান, কী জন্য? এই জগতের আমাদের সবাইকে হ্যাঁ তিনি আশীর্বাদ করার জন্য, কৃপা করার জন্য তিনি জগতে আসেন। এবং তিনি যখন এই জগৎ থেকে চলে যান তখনও তিনি আমাদের জন্য বিশেষ কৃপা রেখে যান। কী রেখে যান? যেরকম ভগবান কৃষ্ণ হ্যাঁ আজকে থেকে 5000 বৎসর আগে তিনি আবির্ভূত হয়েছিলেন, তো ভগবান কৃষ্ণ আমাদের মাঝে আজকে হ্যাঁ তিনি স্বয়ং ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না, যেরকম তিনি বৃন্দাবন ধামে আবির্ভূত হয়ে লীলাবিলাস করছিলেন, কিন্তু তিনি আমাদের জন্য তার অপার করুণা তিনি রেখে গেছেন। কীরকম? শ্রীমৎ ভাগবতম, যা হলো ভগবানের লীলা সম্বলিত গ্রন্থ, তিনি রেখে গেছেন তার দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তিনি রেখে গেছেন তার শ্রী বিগ্রহ, তিনি রেখে গেছেন তার প্রসাদ, তিনি রেখে গেছেন তার ভক্তদের, যাকে আশ্রয় করে আমরা এখনো এই জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারি এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি। তো এইভাবে হ্যাঁ ভগবান তিনি এই জগতে হ্যাঁ আবির্ভূত হন। এবং শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মার একদিনে ভগবান এই জগতে একবার আবির্ভূত হন। আমাদের যেরকম হ্যাঁ চারটে যোগ সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চারটে যোগের সমষ্টিকে বলা হয় এক দিব্য যোগ বা এক চতুর্যোগ। এরকম একাত্তর চতুর্যোগ ইকুয়াল টু মনুর একদিন, এরকম চোদ্দ মনু আছেন, সে চোদ্দ মনুর হ্যাঁ যে টোটাল আয়ুষ্কাল একাত্তর ইন্টু চোদ্দ ইকুয়াল টু ব্রহ্মার একদিন মানে দিবাভাগ, এরকম ব্রহ্মার হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে ভগবান কৃষ্ণ একবার এই জগতে আবির্ভূত হন। তো ব্রহ্মাজি বলছেন অদ্বৈত অচ্যুত মনাদি অনন্ত রূপ, যে ভগবান তার অনন্ত রূপ রয়েছে। হ্যাঁ আমরা দেখছি হ্যাঁ ভগবানের অসংখ্য অবতার, মৎস্য কুর্ম বরাহ লীলাবতার যোগাবতার গুণাবতার সপ্তাবেশ অবতার মম্বরন্তর অবতার, এরকম ভগবানের অসংখ্য অবতার রয়েছে। কিন্তু হ্যাঁ গোবিন্দম আদি পুরুষম তমহম বজাম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। যদিও ভগবানের অনন্ত অবতার রয়েছে অনন্ত রূপ রয়েছে, কিন্তু কৃষ্ণ যে রূপ যেটা হলেন শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধর, সেটা হলেন ভগবানের আদি রূপ। হ্যাঁ এবং তিনি হলেন আদি পুরুষ। তো এরকম ভাবে শাস্ত্রে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কে ভগবান? কৃষ্ণস্তু ভগবান, কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, সেটাই সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এখন কৃষ্ণ যে ভগবান হ্যাঁ কিভাবে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান? তো সেখানে পরাশর মুনি বলছেন হ্যাঁ যে যার মধ্যে ছয়টা ঐশ্বর্য পূর্ণরূপে আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সম্যং ভগবতিঙ্গনা। তো ভগবানকে চিনতে হলে আমাদেরকে এরকমভাবে শাস্ত্রের এভিডেন্স যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারব। তো সেখানে পরাশর মুনি বলছেন যে যার মধ্যে ছয়টা ঐশ্বর্য পূর্ণরূপে আছে, অর্থাৎ সমগ্র ঐশ্বর্য মানে যশ, সমগ্র জ্ঞান, শ্রী, বৈরাগ্য, হ্যাঁ সমস্ত কিছু ছটা জিনিস যার মধ্যে পূর্ণরূপে আছে, তো যার থেকে বেশি আর কার মধ্যে নেই, তিনি হবেন পরমেশ্বর ভগবান। হ্যাঁ যে যার থেকে বেশি শক্তিশালী আর কেউ হবে না, এই জন্য ভগবানকে বলা হচ্ছে অসমর্ধ, অর্থাৎ তার সমানও কেউ নেই আর তার থেকে বেশি শক্তিশালী কেউ নেই। তো আমরা জানি কৃষ্ণ মিন্স হ্যাঁ দুহাত এভাবে ধরবে বাঁশি বাজাবে আর পাটাকে হ্যাঁ ত্রিভঙ্গ মুরারি হয়ে থাকবে। প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ মানে শুধু এরকম বাঁশি বাজাবে এরকম দাঁড়িয়ে থাকবে তাই নয়। তো প্রভুপাদ বলছেন কৃষ্ণ মিন্স সমস্ত জ্ঞানের উৎস, মানে কৃষ্ণের বিগ্রহকে বলা হয় সচ্চিদ আনন্দময়। কৃষ্ণের যে বিগ্রহ সেটা কোনো সাধারণ কিছু নয়, সেটা হলো সচ্চিদ আনন্দময়। সৎ মিন্স চিন্ময় বা নিত্য, হ্যাঁ চিত মিন্স জ্ঞানময় এবং আনন্দময়, এই হলো ভগবানের বিগ্রহ। সেজন্য আমরা দেখছি যখনই আমরা ভগবানের অর্থাৎ কৃষ্ণকে যখনই আমরা তার দিকে তাকাই সবসময় তিনি এনজয়িং মোড। হ্যাঁ কখনো আমরা এরকম দেখছি কি কৃষ্ণ খুব হ্যাঁ তিনি খুব হতাশ, তিনি খুব হ্যাঁ কান্না করছেন, তিনি খুব দুঃখে আছেন, ইয়েস কখনো কখনো হয়তো ভগবান দুঃখ পান, কি জন্য? তার ভক্তের জন্য। আমরা কখনো কৃষ্ণকে দেখছি তিনি খুব ক্রোধিত হয়ে আছেন? না, কৃষ্ণ কখনোই তিনি হ্যাঁ ক্রোধিত হন না, হ্যাঁ তিনি সবসময় আনন্দে থাকেন। আমরা দেখছি শ্রী বৃন্দাবন ধামে যখন কৃষ্ণ আবির্ভূত হলেন তো তাকে অনেক রকমের অসুরদেরকে সংহার করতে হয়েছিল, শুধু অসুরদেরকে সংহার করতে হয়নি, অসুরদের সাথেই তার শুধু প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছে ইন্দ্রের সাথে, প্রবলেম ছিল ব্রহ্মার সাথে। কেননা ইন্দ্র ব্রহ্মা পর্যন্ত কৃষ্ণকে সে সময় বসতে ভুল করেছেন এবং তারাও একরকমভাবে কৃষ্ণের উপর আক্রমণই চালিয়েছিলেন। ইন্দ্র তিনিও একই রকমভাবে কৃষ্ণের উপর আক্রমণই চালিয়েছিলেন বলা যেতে পারে। তো কিন্তু আমরা কি দেখছি যে কৃষ্ণ এত অসুরকে নিধন করলেন, অগাসুর, বগাসুর, পুতনা, ধনুকাসুর, কত অসুরকে তিনি বধ করেছেন। তো বধ করতে তিনি খুব রেগে গেছেন, খুবই অবস্থা খারাপ নয়, সবসময় তিনি খুব দুষ্টুমি করতে করতে। একটা বাচ্চা ছেলে, সে যখন হ্যাঁ কিছু খেলনা যখন তাকে দেওয়া হয় তখন সে খেলনাগুলো নিয়ে সে খেলে, তো সেখানে খুব সহজভাবেই সে খেলনাগুলো কী করে, ভেঙে দেয়, আছাড় মেরে দেয়, ছুঁড়ে ফেলে, হাসতে হাসতে, সেখানে তার কোনো কষ্টের ব্যাপার হয় না। তো একই রকমভাবে কৃষ্ণা তিনি যখন সমস্ত ওষুধের বধ করছেন, আমরা দেখছি বৃন্দাবনে তিনি যতগুলো ওষুধকে নিধন করেছেন, তো তাকে কখনো অস্ত্র ব্যবহার করতে হয়নি। বাচ্চা কৃষ্ণা তার অল্প বয়স মাত্র, হ্যাঁ বৃন্দাবনে তিনি 11 বৎসর পর্যন্ত বৃন্দাবনে ছিলেন, তো সেই সময় পর্যন্ত তিনি ওষুধদেরকে হ্যাঁ হত্যা করেছেন খুব স্বাভাবিকভাবে। তো এই জন্য বলো আচার্য এরকম ব্যাখ্যা করছেন যে কংস ছিলেন কৃষ্ণের মামা, তো যেহেতু মামা ছিলেন আর কৃষ্ণ ছিলেন ভাগিনা, তো খুব স্বাভাবিক যে ভাগিনার প্রতি মামার একটা স্পেশাল ভালোবাসা থাকে, ঠিক না? মামা ভাগিনার সম্পর্কটা কীরকম থাকে, খুব মধুর না, স্পেশাল সম্পর্ক। তো মামা কী করেন, সবসময় ভাগিনার কথা স্মরণ করেন। হ্যাঁ, কী জন্য স্মরণ করেন, আমার ভাগিনা এখন কতটা বড় হয়েছে, কোন খেলনাটা ওকে দিতে হবে, কারণ একদম বাচ্চা থাকলে একরকম খেলনা থাকবে, তারপরে একটু বড় হলে আরেক রকম খেলনা থাকবে, আরেকটু বড় হলে আরেক রকম খেলনা থাকবে। এখন ভাগিনার বয়স যদি 16 বৎসর হয় সেই সময় যদি আপনি বাচ্চা পুতুল নিয়ে ওকে দেন তো হবে না, কী দিতে হবে, কী দিতে হবে, ইয়েস, মোবাইল, ল্যাপটপ, ঠিক আছে না? তো একই রকমভাবে তো কংস এরকম সবসময় চিন্তা করছেন যে আমার ভাগিনা তো তার জন্য কী কী খেলনা পাঠাতে হবে। তো এরকম হ্যাঁ একটা একটা করে হ্যাঁ কংস কৃষ্ণের জন্য খেলনা পাঠাচ্ছিলেন, কি পুতনা, অগাসুর, বগাসুর। তো কৃষ্ণ ঠিক ভাগিনার মধ্যে কাজ করছেন, যেরকম বাচ্চা ভাগিনা কী করে খেলনা পেলে কখনো ছুঁড়ে ফেলে, কখনো ভেঙে ফেলে, একই অবস্থা। তো কৃষ্ণ একইরকমভাবে কংসের দ্বারা খেলনাগুলোকে তিনি গ্রহণ করেছেন, তিনি কী করতেন, পেতেন আর একটা একটা করে ভেঙে ফেলে দিতেন আর একটা নতুন পাওয়ার জন্য। তো এইভাবে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব আনন্দের সাথে এবং কোনো অস্ত্র ছাড়াই খুব সহজেই সমস্ত ওদেরকে অসুরদেরকে তিনি বধ করেছেন। এবং তিনি হ্যাঁ কী করেছেন, ইন্দ্র যখন এত বৃষ্টি দিলেন, এত ঝড় দিলেন, আমরা দেখছি গিরিগোবর্ধন লীলায়, তো সে তখন ভগবান কৃষ্ণের বয়স মাত্র 7 বৎসর। তিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরিরাজ গোবর্ধনকে তিনি ধারণ করলেন, 7 দিন 7 রাত্র কন্টিনিউ তিনি ধারণ করে থাকলেন। তো সেখানে ভগবান কৃষ্ণা 7 দিন 7 রাত্র তো তিনি এরকমভাবে গিরিগোবর্ধনকে ধারণ করলেন। তারপরে ইন্দ্র বুঝতে পারলেন, যখন ইন্দ্রের সমস্ত শক্তি ব্যর্থ হয়ে গেল, তিনি যখন তার সমস্ত শক্তিকে অর্পণ করেও হ্যাঁ ভগবানকে কিছুই করতে পারলেন না, কিছু ক্ষতি করতে পারলেন না বৃন্দাবনবাসীদের, তখন তিনি বুঝতে পারলেন, ইয়াস, হ্যাঁ আমি ভুল করছি, এ নিশ্চয় আমার প্রভু হবে, নাহলে কী করে সম্ভব। তখন তিনি হ্যাঁ ভগবান কৃষ্ণের কাছে এসে আত্মসমর্পণ করলেন। তো এইভাবে হ্যাঁ ভগবান কৃষ্ণ হলেন হ্যাঁ সবচেয়ে শক্তিশালী এবং তিনি সবচেয়ে জ্ঞানী, তার চেয়ে বেশি শক্তিশালী কেউ নেই, তার চেয়ে জ্ঞানী কেউ নেই, হ্যাঁ তার চেয়ে সৌন্দর্যের শ্রেষ্ঠ কেউ নেই, হ্যাঁ তার চেয়ে বৈরাগ্যের শ্রেষ্ঠ কেউ নেই, তার চেয়ে যশের শ্রেষ্ঠ কেউ নেই, খ্যাতিতে শ্রেষ্ঠ কেউ নেই, তার চেয়ে ঐশ্বর্যের শ্রেষ্ঠ কেউ নেই। আমরা দেখছি ভগবান কৃষ্ণা তিনি যখন দ্বারকায় ছিলেন তো 16,108 জন তার মহিষ ছিলেন, স্ত্রী ছিলেন। হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ রুক্মিণী কৃষ্ণকে চিঠি লিখেছেন, কৃষ্ণা তুমি তাড়াতাড়ি আসো, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে তুমি গ্রহণ করো। একজন সেই সময় ক্ষত্রিয় রাজাদের একটু চ্যালেঞ্জ, যখন কোনো ক্ষত্রিয় রাজাকে অন্য কোনো ক্ষত্রিয় রাজার মেয়ে হ্যাঁ অপার করে তাকে বিয়ে করার জন্য, তখন তাকে চ্যালেঞ্জ করতে হয়, তাকে যুদ্ধ করে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। তো কৃষ্ণ তাই করেছিলেন, তিনি রুক্মিণীকে এইভাবে উদ্ধার করে নিয়ে এসেছেন। এবং কৃষ্ণ বাকি যত স্ত্রীগুলি আছে, হ্যাঁ কৃষ্ণের, তারা নিজেরা কৃষ্ণকে, প্রত্যেকেই কৃষ্ণকে তারা নিজেরা পছন্দ করে কৃষ্ণকে বিয়ে করেছেন। কৃষ্ণকে তারা বিয়ে করার জন্য বলছেন যে তুমি আমাদের গ্রহণ করো, এরকম নয় যে কৃষ্ণ নিজে গিয়ে জোর করে কারা মেয়েকে ধরে নিয়ে চলে এসছে বিয়ে করার জন্য। হ্যাঁ তোমাকে আমাকে, হ্যাঁ বন্দুক ধরেছে, ইয়েস আমি রাজার ছেলে, আমার অনেক শক্তি আছে, সব নারায়ণী সৈন্য রয়েছে, দেখছো সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সুতরাং তোমাকে আমাকে বিয়ে করতেই হবে, নাহলে নন। এরকম কৃষ্ণ কিছু করেননি, সবাই কৃষ্ণকে নিজে থেকে পছন্দ, কৃষ্ণ তুমি আমাদের অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, নাহলে আমাদের উপায় নেই। তো এইভাবে কৃষ্ণ তাদের গ্রহণ করেছিলেন। তো করে কৃষ্ণ তাদের কোথায় রাখলেন, তাদেরকে ভগবান কৃষ্ণ, হ্যাঁ রাজপ্রাসাদ তৈরি করলেন তাদের জন্য, একটা দুটো পাঁচটা দশটা নয়, 16,108 জন স্ত্রীর জন্য 16,108টা প্রাসাদ তৈরি করলেন। এবং সেই সমস্ত প্রাসাদগুলো এরকম ইট বালি সিমেন্টে ছিল না, হ্যাঁ সেগুলো ছিল মণি মুক্তা এবং বিভিন্ন দামি পাথর দিয়ে তৈরি, মূল্যবান হ্যাঁ পাথর দিয়ে তৈরি। হ্যাঁ তো এইভাবে ভগবান কৃষ্ণ, হ্যাঁ তিনি অনেক ঐশ্বর্যশালী ছিলেন। তো তিনি যদি শুধু এই জগতে ঐশ্বর্যশালী নয়, হ্যাঁ চিন্ময় গোলক বৃন্দাবন যেখানে ভগবান হ্যাঁ সবসময় বিরাজ করেন, এই জগতে তো ভগবান আসেন কিন্তু এখানে তিনি কিছু সময় থাকেন তারপরে তিনি চলে যান। তো তিনি যখন গোলক বৃন্দাবনে নিত্যলীলা যেখানে করছেন, তো সেই জায়গায়ও সেখানে অসংখ্য সুরভি গাভী রয়েছে, কৃষ্ণের অসংখ্য সুরভি গাভী রয়েছে, যে সমস্ত গাভীগুলো হ্যাঁ এই জগতের গাভীর মতো নয়, এই জগতে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত গাভীগুলো রয়েছে, হ্যাঁ সেই গাভীরা দুধ দেয় আমাদেরকে, কিন্তু সেটা লিমিটেড, দেশি গাভীর কাছ থেকে আপনি কখনোই 20-30 লিটার দুধ আশা করতে পারেন না, আবার একটা জার্সি গাভী তার কাছ থেকে আপনি বেশি দুধ পাবেন, এরকম সিস্টেম। কিন্তু গোলক বৃন্দাবনে কৃষ্ণ যত গাভীগুলো রয়েছে সুরভি গাভী বলা হয়, তো তারা এত পাওয়ারফুল যে তারা সবসময় দুধ দিতে সমর্থ, এবং যেই পরিমাণে আপনি চাইবেন, শুধু দুধই নয়, দুধ ছাড়াও আপনি যা কিছু চাইবেন, যে কোনো ধরনের খাবার, যে কোনো ধরনের জিনিস, অর্নামেন্ট চাই আপনার, আপনার বাড়ি চাই, আপনাকে যা কিছু চাই, সেই গাভীগুলো এত পাওয়ারফুল যে সমস্ত কিছু দিতে আপনাকে সমর্থ, মনি মুক্তা যা কিছু চাইবেন তাই দিতে পারেন। তো সেই সমস্ত গাভীর মালিক কৃষ্ণ। তো এতে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ কীরকম সম্পদের মালিক, অর্থাৎ জড়জগৎ চিন্ময় জগৎ সমস্ত কিছুর তিনি মালিক। তো এই জন্য কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, হ্যাঁ তো সেই জন্য কৃষ্ণকে বলা হয় তিনি হলেন পরমেশ্বর ভগবান, তিনি হলেন আদিপুরুষ, তিনি হলেন সর্বকারণের পরম কারণ। হ্যাঁ তো এইভাবে ভগবান কৃষ্ণ, হ্যাঁ তিনি যখন এই জগতে আবির্ভূত হন, তো তিনি এই জগতে এসে আমাদেরকে শিক্ষা প্রদান করেন, হ্যাঁ যেরকম ভগবদ গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ হ্যাঁ দান করেছিলেন, কোথায়, কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অর্জুনকে দান করেছিলেন, অর্জুন ছিলেন কৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত, তো সেখানে তিনি অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান দান করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক কি বলে এটাকে সাহিত্যিক, অনেক ফিলোসফার সবাই এই ভগবদ গীতা ওরা পাঠ করে, এবং সবাই এই ভগবদ গীতাকে আজও 5,000 বছর আগে কৃষ্ণ দিয়েছেন এবং আজও সেটা পারফেক্ট, সেখানে কোনো ভুল নেই। কিন্তু আমরা দেখছি হ্যাঁ জড়জাগতে যে সমস্ত জ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করছি, আমাদের স্কুল কলেজে যে সমস্ত জ্ঞান রয়েছে যেগুলো প্রতি বছরই চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, কেননা সেই গানটা সঠিক নয়, আজকে যে গানটাকে আমরা সঠিক বলে ভাবছি কালকে সেটা চেঞ্জ হয়, আরেকটা নতুন সঠিক জ্ঞান আসছে, কিন্তু ভগবদ গীতা সেটা কখনোই ভুল হয় না, সেটা সবসময় সঠিক। তো এইভাবে কৃষ্ণ হলেন সমস্ত হ্যাঁ জ্ঞানের তিনি উৎস। হ্যাঁ তো এইভাবে ভগবান হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। তো আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেকেই নিজেকে ভগবান বলে দাবি করছে। হ্যাঁ আমি আজকে দেখছিলাম একটা বাচ্চা ছেলে আমাদের মন্দিরে 1-1.5 ঘন্টা আগে, তা বাচ্চা ছেলে কৃষ্ণ সেজে ভগবানের সামনে গেছে, মাথায় ময়ূর পাখা লাগানো, কৃষ্ণের মতো সমস্ত তিলক করা আছে, এরকম বাঁধা আছে, তো হাতে একটা মোবাইল আছে, তো আমি বাচ্চা ছেলে অবশ্য কথা বলতে পারে না, তো আমি ওকে জিজ্ঞেস করছি কে বাপ তুমি কৃষ্ণ শুনেছ? খুব ফাইন, কিন্তু কৃষ্ণের হাতে ছিল বাঁশি আর তোমার হাতে মোবাইল, ব্যাপারটা কি? তো আমাদের আরেকটা ভক্ত উঠে বলছে ইয়েস প্রভু অনেকটা সিমিলার আছে। বলি কীরকম? তো ও সাথে সাথে আমার মোবাইলটাকে কানে লাগালো। ছেলেটা কথা বলতে পারে না, বাচ্চা ছেলে, কিন্তু যেহেতু মোবাইলটা সবাইকে দেখছে কানে লাগাচ্ছে, কথা বলছে, ও কানে লাগাচ্ছে। তো আমাদের প্রভুটা উঠে বলছে ইয়েস প্রভু কৃষ্ণ বাঁশির মাধ্যমে সবাইকে ডাকতেন আর ও মোবাইলের মাধ্যমে ডাকছে, যেহেতু কলিযুগ আছে তো সে কী করবে, মোবাইলের মাধ্যমে ডাকছে। তো বলার উদ্দেশ্য হলো এই যে আমরা অনেকে এরকমভাবে ভগবান হতে চাই। তো আমরা হ্যাঁ একটু কিছু যদি আমাদের মধ্যে আমরা কিছু দেখতে পাই কারোর মধ্যে, তখন আমরা বলি ইয়েস এত তার পাওয়ার, এত শক্তি, জলের উপর হেঁটে যাচ্ছে, হাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, হ্যাঁ ফু দিয়ে সবাইকে সুস্থ করে দিচ্ছে, একদম ভগবান, অনেক টাকা পয়সার মালিক, যে যাচ্ছে তাকেই টাকা পয়সা দিচ্ছে সে ভগবান। তো এরকমভাবে আমরা দেখছি যাকে তাকে আমরা হ্যাঁ ভগবান বলছি। হ্যাঁ আমরা ভগবানের জন্য কোনো বিচার করছি না যে প্রকৃতপক্ষে কে ভগবান। যে কেউ তপস্যা করলে কিছু সিদ্ধি লাভ করতে পারে। একটা স্টুডেন্ট সে যখন 10 বছর তপস্যা করে সে মাধ্যমিক পরীক্ষা পাশ করে, আরও তপস্যা করে 12 পাশ করে, তারপরে আরও তপস্যা করে সে ডিগ্রি পাশ করে, সে পিএইচডি করে, তারপরে সে তপস্যার ফলস্বরূপ সে একটা সার্ভিস পায়, চাকরি পায়, তারপরে তপস্যার ফলস্বরূপ সে প্রতি মাসে টাকা ইনকাম করে, তপস্যার ফলস্বরূপ সে বাড়ি ঘর বানায়। তো সেটা একরকমের তপস্যা। আবার কিছু সায়েন্টিস্ট ওরা তপস্যা করে, পরে ওরা প্লেন, ওরা কম্পিউটার, ওরা মোবাইল, সেগুলো ওরা তৈরি করে। হ্যাঁ আবার কিছু ভক্ত আছে যারা তপস্যা করে বিভিন্ন যোগ সিদ্ধি লাভ করে, যে সিদ্ধির মাধ্যমে তারা কী করতে পারে, তারা এই জগৎ থেকে অন্য জগতে যেতে পারে, নিজেকে অনেক ছোট করতে পারে, অনেক বড় করতে পারে, সুস্থ করতে পারে, উড়ে যেতে পারে, তাদের কিছু ক্ষমতা থাকে। কিন্তু তার মানে এই নয় যে সে কিছু তপস্যা করে সিদ্ধি লাভ করলো সে ভগবান হয়ে গেল। একবার ছিল প্রভুপাদ, তিনি যখন কুম্ভ মেলায় ছিলেন, তো সেই সময় প্রভুপাদের কিছু শিষ্যরা প্রভুপাদের কাছে এসছেন, এসে বলছেন প্রভুপাদ প্রভুপাদ কি বলছে, এখানে একজন যোগী এসছে, কি হলো? সে জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, হ্যাঁ নদীর উপর দিয়ে হেঁটে চলে আসুন, তাই চলো তো। প্রভুপাদ গেলেন, তো প্রভুপাদ যখন গেলেন তখন গিয়ে প্রভুপাদ নৌকা দিয়ে ওই পারে চলে গেলেন, হ্যাঁ 50 পয়সা নৌকা ভাড়া দিয়ে প্রভুপাদ ওপারে গেলেন, যাওয়ার পরে সমস্ত যোগীদের কাছে সমস্ত লোকজন ভিড় করছে। তো প্রভুপাদ সেখানে গেলেন, গিয়ে প্রভুপাদ জিজ্ঞেস করলেন কি ব্যাপার, হ্যাঁ আপনি যে এই যে যোগ সাধনা করে আপনি জলের উপর হেঁটে আসছেন, এই যোগ সাধনার সিদ্ধি লাভ করতে আপনার কত বছর সময় লেগেছে? তুমি বলছেন আমার 25 বছর সময় লেগেছে। তো প্রভুপাদ বলছেন আপনি 25 বছর তপস্যা করে জলের উপর দিয়ে হেঁটে আসলেন আর আমি 50 পয়সা দিয়ে জলের উপর দিয়ে নৌকায় চলে আসলাম। তার মানে হলো আপনার যে 25 বছরের তপস্যার ফল তার মূল্য হলো 50 পয়সা। তো এরকমভাবে প্রভুপাদ আরেকবার আরেকজন যোগীকে চ্যালেঞ্জ করছিলেন। তো তিনি এরকম বিভিন্ন কিছু দেখাচ্ছিলেন ম্যাজিক। তো প্রভুপাদ তখন বললেন আপনি কি এই ম্যাজিকটা দেখাতে পারেন? কি ম্যাজিক? যে আপনি কি কাউকে ভক্ত বানিয়ে দেখাতে পারেন যে হ্যাঁ যে 4টে নিয়ম পালন করবে, অর্থাৎ যে জীবহিংসা করবে না, যে মদ তারপরে কী বলে জুয়া কী বলে এটাকে নেশা, যে কোনো নেশা জাতীয় এটা করবে না, তারপরে কেউ অবৈধ সঙ্গ করবে না, জুয়া খেলবে না, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খাবে, ভগবানের নিয়ম পালন করবে, ভগবানের ভক্ত হবে, আপনি এরকম এরকম একজন বানিয়ে দেখাতে পারবেন, এরকম একটা ম্যাজিক দেখাতে পারবেন? তখন তিনি সেই ম্যাজিক যিনি আছেন যোগী তখন তিনি চুপ হয়ে গেলেন, তিনি আর কিছু বললেন না। তো এরকম ভাই প্রভুপাদ বলছেন হ্যাঁ যে ভগবান হলেন কৃষ্ণ, কিন্তু আজকাল অনেক চিটার আছেন যারা নিজেকে ভগবান বলে মনে করেন, ভগবান বলে প্রচার করেন, বা এরকমভাবে সাধারণ মানুষকে তারা ঠকান। তো সেই জন্য আমাদেরকে হ্যাঁ আজকে পরমেশ্বর ভগবান আবির্ভাব তিথি, তো সেটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে কৃষ্ণস্থ পরম কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ হলেন ভগবান, কৃষ্ণ হলেন মুকুন্দ যিনি আমাদেরকে মুক্তি দিতে দান করতে পারেন, অন্যকে আমাদেরকে মুক্তি দান করতে পারেন না। তো কৃষ্ণ যার নাম জপ করার মাধ্যমে আমরা শুদ্ধ হতে পারি, যেরকম ভগবান শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণ, তিনি যখন আবির্ভূত হলেন তো তখন গর্ভমুনিকে ডাকা হলো, তো ডাকা হলো নামকরণ করার জন্য। হ্যাঁ, যখন কৃষ্ণ যেদিন আবির্ভূত হলেন তার পরদিনই ডাকা হলো। ইয়াস, গর্ভমুনি চলে আসলেন, এসে দেখে বললেন, ইয়াস, ওর নাম বলরাম, এর নাম কৃষ্ণা। তো এই যে কৃষ্ণ নাম, এরকম নয় যে গর্ভমুনি কৃষ্ণের আবির্ভাবের পরে তার নামটা দিলেন কৃষ্ণ, ন এই কৃষ্ণ নাম অনাদিকাল থেকে তার নাম আছে কৃষ্ণ। তিনি যখন অনাদিকাল থেকে গোলক বৃন্দাবনে আছেন সেখানে তার নাম কৃষ্ণ, এবং তার নাম এখানে দেওয়া হলো কৃষ্ণ। তো আমাদের যখন জন্ম হয় তা 20 দিন 21 দিন পরে তারপরে আমরা নাম পাই, ঠিক কিনা? আলু পটল ঝিঙে বিভিন্ন নাম আমাদেরকে দেওয়া হয়, কিন্তু কৃষ্ণের যে নাম সেটা অনাদিকাল থেকে আছে। তো আমাদের যখন নাম, এই যে আলু পটল ঝিঙা, এই নাম যদি আমরা একে অন্যকে ডাকি বা কিছু বলি তাতে আমাদের কিছু, হ্যাঁ, আধ্যাত্মিক কিছু ডেভেলপ হয় না। কিন্তু যখন আমরা কৃষ্ণের নাম ধরে আমরা ডাকি, অনেক সময় আমরা দেখছি আগের দিন এরকম দেখা যেত, নাম যখন কারো রাখা হতো তখন এরকম নাম রাখা হতো, বাসুদেব, মুকুন্দ, কৃষ্ণা, নারায়ণ, হরি, এসব নাম রাখা হতো, গৌরাঙ্গ, নিত্যানন্দ, এইসব নাম রাখা হতো। আজ থেকে তার বিপরীত, সে ধরনের নামগুলো এখন রাখে না, সবাই কিছু জনজাগতিক, টোটাল, ছোটাল, বিট্টু, গুট্টু, গুড্ডু, ওইসব কিসব নাম রাখে। তো যে সমস্ত নামের কোনো মিনিংও নেই। তো যখন ভগবানের নাম রাখা হয়, আমরা দেখছি শাস্ত্রে যে ভগবানের নামের কত মাহাত্ম্য, অজামিল, হ্যাঁ, যে ব্রাহ্মণ ছিলেন, তো সে অজামিল, তিনি ব্রাহ্মণ হয়েও তো ব্রাহ্মণদেরও স্বভাব ছোটোবেলা থেকেই যজন যজন পঠন পাঠন করা। তো অজামিল সেটা করতেন তার বাবার সাথে, বাবাকে হেল্প করতেন, বাবা শালগ্রাম পুজো করতেন, তো বাবাকে সমস্ত কিছু তিনি হেল্প করতেন, সে ফুল, তারপরে বন থেকে ফল, বিভিন্ন কিছু সে এনে দিতেন, হরে কৃষ্ণা। তো কেউ কথা বলবেন না, দয়া করে সবাই শ্রবণ করার চেষ্টা করবেন। তো এইভাবে অজামিল একদিন বনে যাচ্ছিলেন, তো সেখানে বনে গিয়ে তিনি কিছু, হ্যাঁ, তিনি একটা বেশ্যাকে দেখলেন, একটা পরপুরুষকে আলিঙ্গন করছে, চুম্বন করছে। তো দেখে অজামিলের এরকম চিন্তা হলো, সে চিন্তা করছে, সেই বেশ্যা চিন্তা করছে, করতে করতে দেহাত্ম বিষণ পুংসন, যখন কেউ বিষয়ে চিন্তা করে তার মনটা সেদিকে দাবিত হয় এবং ইন্দ্রিয়গুলো সেদিকে দাবিত হয়। তো সেইভাবে অজামিল সেই বেশ্যাকে বিয়ে করে তার সাথে থাকতেন, সেও সে একসময় জুয়া খেলা, তাকে সন্তুষ্ট করার জন্য ডাকাতি করা, এমন কোনো কার্য নেই, এমন কোনো বাজে কার্য নেই সে করেনি। তো একসময় অজামিল বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু একটা সৌভাগ্য ছিল, একবার এক সাধু তার বাড়িতে গিয়ে তার ছোট ছেলে যে আছে অজামিলের, তার নাম রেখেছিল নারায়ণ। তো ছোট ছেলে সবাই প্রিয়, অসুর হলেও তার ছেলেকে সে ভালোবাসে, বাঘ হলেও তার বাচ্চাকে ভালোবাসে, স্বাভাবিক। তো অজামিলের যে ছোটো ছেলে তাকে সে খুব ভালোবাসত, আর সবসময় তাকে ডাকতো নারায়ণ নারায়ণ ওই ডাকত। তো একসময় বৃদ্ধ অজামিলের, হ্যাঁ, মৃত্যুর শয্যায়, হ্যাঁ, যমদূতরা চলেছেন তাকে নেওয়ার জন্য, মৃত্যু যন্ত্রণায় অজামিল যখন ছটফট করছেন তাকিয়ে দেখছেন তার বাচ্চা ছেলে নারায়ণ খেলাধুলা করছে উঠানের মধ্যে। তখন অজামিল সে নারায়ণকে ডাকছেন, নারায়ণ নারায়ণ। তো যখন ডাকছেন তাৎক্ষণিকভাবে সেখানে বিষ্ণুদূত অর্থাৎ বৈকুণ্ঠ লোক থেকে, হ্যাঁ, সমস্ত দূতরা চলে এসছে সেখানে। তো এসে তারা সেখানে কী করলেন, যমদূতদেরকে বললেন, ছাড়ো একে। যমদূত, কেন, কে তোমরা, দেখে তোমাদেরকে মনে হচ্ছে তোমরা খুব ধার্মিক বিজ্ঞ, কিন্তু তোমরা যে কথা বলছো আচরণ করছো সেটা তো ধর্মের সাথে কোনো মিল নেই। যে কেন, যে হলো অনেক পাপি, সারা জীবন অনেক পাপ করেছে, এই জন্য তাকে আমরা এখন নরকে নিয়ে যাব, তো তোমরা কেন আমাদেরকে বাধা দিচ্ছ। তখন বিষ্ণুদূতরা বললেন, দেখো সে এখন ভগবানের নাম, হ্যাঁ, ধরে ডেকেছে, নারায়ণ নারায়ণ বলে সে ডেকেছে, তো সেজন্য আমরা বৈকুণ্ঠ লোক থেকে এসেছে তাকে নেওয়ার জন্য। তো তখন তারা বললো, আরে তো নারায়ণের নাম ডাকে নেই, তো নারায়ণকে ডাকে নেই, তো তার ছেলেকে ডেকেছে। তো বলছে, তার ছেলেকে ডাকলেও নারায়ণ হলেন ভগবানের নাম, সে তাই। তো তখন যমদূতরা যেহেতু বিষ্ণুপুত্রের সাথে ফাইটিংয়ের সমর্থ নয়, তারা বাধ্য হয়ে সেখান থেকে চলে গেলেন। গিয়ে যমরাজকে জিজ্ঞেস করে, আচ্ছা যমরাজ, আগে আমাদের প্রশ্ন উত্তর দেন। বলে, কেন, বলছে, আগে বলুন, আপনি ছাড়াও কি আরও কেউ এখানকার লিডার আছে? যে কেন, বলছে, এরকম এরকম ব্যাপার, ইয়াস, আজ থেকে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, হ্যাঁ, মৃত্যুর সময় যদি কেউ কৃষ্ণ নামের ক উচ্চারণ করে অথবা কারো গলায় তিলক থাকে বা কণ্ঠে মালা থাকে, হ্যাঁ, যদি কেউ এরকম তুলসী বা ভগবানের নাম করে দেহত্যাগ করে, দূর থেকে তোমরা, সে যতই পাপি হোক না কেন, দূর থেকে তোমরা হাত জোর করে তাকে প্রণাম করে পেছনের দিকে হয়ে বায়ু বেগে পালিয়ে আসবে। হরি বল। তো বলার উদ্দেশ্য নেই যে ভগবানের নাম কত পাওয়ারফুল, কত শক্তিশালী। তো শুধু ভগবানের নামেই যে শক্তিশালী তা নয়, ভগবানের সাথে ভগবানের নাম, হ্যাঁ ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত, হ্যাঁ ভগবানের যে আমরা আরতিতে যাই সেখানে প্রদীপ দেওয়া হয়, প্রদীপের হ্যাঁ আমরা সেখান থেকে আশীর্বাদ নেই, সমস্ত কিছু অত্যন্ত পাওয়ারফুল। আমরা দেখতে পাই দামোদর মাসে একটা ইঁদুর ভগবানকে ল্যাম্প অফারিং করে রাখা হলো, সেই ইঁদুরটা এসে যখন সেই ল্যাম্পটাকে সে আসছে ঘিয়ের প্রদীপ, ঘি খাবে গন্ধেস, কিন্তু সে যখন সেই ঘিয়ের প্রদীপটাকে কামড়ে হ্যাঁ যখন সে খাবে, কিন্তু সেটা গরম ছিল, আগুন ছিল তার মধ্যে, আগুন লেগে গেছে, তখন সেরকমভাবে নেড়ে 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 মারা গেছে। কিন্তু ভগবান চিন্তা করলো, নিয়াস দামোদর মাস, ও আমাকে যখন প্রদীপ যখন হ্যাঁ নাড়া খায় তখন কি হয়, আরও ধাওয়া করে জ্বলে ওঠে, আরও ধাওয়া করে জ্বলে ওঠেছে। তো তখন ভগবান ভাবছেন, আরে এ তো আমাকে আরতি করেছে। তো ভগবান তাকে কী করলেন, সেই দুটাকে মৃত্যুর পরে তাকে রাজকুমারী রূপে জন্মগ্রহণ গ্রহণ করলেন, এবং সে পরবর্তীতে আবার হরিভজন করে ভগবানের কাছে ফিরে গেলেন। গৌর প্রেমানন্দী। তো একবার কি হয়েছে, আমাদের গরুড়দেব, তো আমাদের গরুড়দেব কি করেছেন, একটা সাপকে খাওয়া করছে। গরুড়দেবের খাওয়ার হলো সাপ, এটা তার কোনো অপরাধ নেই, যে যেই দেহ আছে সেই দেহ অনুযায়ী তার খাবার। যেরকম বাঘ সবসময় হরিণকে ধরে খাবে, তার জন্য তাকে কোনো তার কোনো পাপ নেই, হ্যাঁ। তারপরে একটা গাভী বিভিন্ন তৃণলতা খাবে, তার জন্য তার পাপ নেই। কিন্তু একটা মানুষ তার খাবার পত্র পুষ্পম ফলন্ত ভগবানকে অফার করে পত্র পুষ্প ভোজন খাবে, তাতে পাপ নেই, কিন্তু সে যখন হত্যা করে খাবে তার পাপ। তো এরকমভাবে গরুড়দেবের, হ্যাঁ তিনি যেহেতু কী করছেন, তিনি যেহেতু পাখি, তো ভগবানের জন্মের সময় হয়ে আসছে, সেই জন্য বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। গৌর বিবানন্দী, আপনারা এগিয়ে আসুন যারা পেছনে আছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দয়া করে সবাই একটু সাইলেন্ট মোডে থাকবেন, আমরা অল্প কিছু সময় ধরে কথা বলবো, বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে, তা আপনারা সামনে গিয়ে বসুন, কথা বলবেন না। তো তখন গরুদেব সে সাপটা কী করছে, ধাওয়া করছে। তো সাপটা বাঁচার জন্য দৌড়াচ্ছে। তো এরকম সাপটা দৌড়াতে দৌড়াতে একটা তীর্থ ছিল, যেরকম আমরা জানি না ব্রহ্ম সরোবর, পুষ্কর, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড।